বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরার মাদানী চ্যানেলের দর্শক, উপস্থিত হয়েছি প্রোগ্রাম বিশেষ কিছু তথ্যাবলী নিয়ে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা শুরুতেই দরুদ পাকের একটি ফজিলত সম্পর্কে শুনে নেই। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি রিসালা সাপের বেশে জিন, এর মধ্যে দরুদ পাকের ফজিলত এভাবে নকল করা হয়েছে। হুজুর আকরাম শাহে বনি আদম রসুল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি কিতাবে আমার উপর দরুদ শরীফ লিখেছে, যতদিন পর্যন্ত ওই কিতাবে আমার নাম বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত ফিরিশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে চারটি সেগমেন্ট থাকে। নাম্বার ওয়ান, আম্বিয়া কিরাম আলিহিমুসাল্লামের জীবনী। নাম্বার টু, হেলথ টিপ স্বাস্থ্যের পরামর্শ। নাম্বার থ্রি, কিতাবের বিবরণী। নাম্বার ফোর, আচরণ বিষয়ক দক্ষতা। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে আম্বিয়া কিরাম আলিহিমুসাল্লামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে যে আম্বিয়ার ব্যাপারে, নবীর ব্যাপারে আমরা আলোচনা শুনবো, তিনি হচ্ছেন হযরত ইয়াহিয়া আলা নবীনা ওয়ালিহি সালাতু সালাম। জি হ্যাঁ, তিনি হচ্ছেন হযরত জাকারিয়া আলা নবীনা ওয়ালিহি সালাতু সালামের পুত্র। জন্মের পূর্বে ওনার সংবাদ দেয়া হয়েছিল, অর্থাৎ জাকারিয়া আলিহি সালাতু সালামকে সুসংবাদ দেওয়া হয়েছিল যে ওনাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হবে এবং স্বয়ং আল্লাহ তাআলা তার নাম রেখেছেন। অর্থাৎ জাকারিয়া আলিহি সালাতু সালামের পুত্র হযরত ইয়াহিয়া আলাইহি সালাতু সালামের নাম আল্লাহ তাআলা রেখেছেন। হযরত ইয়াহিয়া আলা নবীনা ওয়ালিহি সালাতু সালাম দুনিয়া বিমুখ ছিলেন এবং আল্লাহ তাআলার ভয়ে অত্যাধিক ক্রন্দনকারী ছিলেন। তিনি হক কথা বলতে কাউকে পরোয়া করতেন না, সদা সর্বদা হক কথা বলতেন, কে কী বলবে এটা দেখে তিনি ভ্রুক্ষেপ করতেন না। তাই তার এই মহান আদর্শ, এটা পরিশেষে ওনার শাহাদাতের কারণ হলো এবং সিজদা অবস্থায় হযরত ইয়াহিয়া আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালামকে শাহাদাতের মর্যাদা দেয়া হলো, অর্থাৎ সিজদা অবস্থায় ওনার শাহাদাত হয়েছিল। কোরআনে পাকে তিনটি সুরায় বিস্তারিতভাবে হযরত ইয়াহিয়া আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালামের আলোচনা এসেছে। ইয়াহিয়া আলিহি সালাতু ওয়াসালামের পিতা হযরত জাকারিয়া আলিহি সালাতু ওয়াসালামের দীর্ঘদিন কোনো সন্তান ছিল না, সন্তান হচ্ছে না, এবং এদিকে দেখা যাচ্ছে ওনার জাকারিয়া নবীর অনেক বয়সও হয়ে গিয়েছিল। তো মনে রাখবেন, জাকারিয়া আলাইহিস সালাতু সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম দুই বাবা এবং পুত্র দুজনেই কিন্তু নবী ছিল। তো অনেক দিন সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না। তো জাকারিয়া আলাইহিস সালাতু সালামও একটু আশা করেছিল যে যাতে ওনার সন্তান হয়। অনেক বছর ধরে উনি আশায় ছিল সন্তানের। তো আল্লাহ তাআলার নিকট উনি নেক সন্তানের জন্য দোয়াও করলেন। আমরা একটু শুনি, যাদের সন্তান হয় না এই ঘটনা থেকে তাদের জন্য শিক্ষা আছে। তো অনেক দিন সন্তান হচ্ছে না, তো উনি আল্লাহ তাআলার দরবারে একটা নেক সন্তানের জন্য দোয়া করলেন। যখন তিনি মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহা এর মেহরাবে একটা কারামত দেখলেন, কারামতটা কি দেখলেন, যে ওনার মেহরাবের মধ্যে বেমৌসুমি ফলমূলের সমাহার, অর্থাৎ এখন যে ফলের মৌসুম চলছে না সেই ফল ওনার মেহরাবে আসছে। তখন তার অন্তরে খেয়াল আসলো, যদিও আমার অনেক বয়স হয়ে গেছে, সন্তানের ফলের, অর্থাৎ সন্তানের মতো যে ফলের নিয়ামত, এই ফলের মৌসুমও শেষ হয়ে গেছে, কিন্তু যখন মরিয়ম রদিয়াল্লাহু তাআলা আনহা এর সামনে বেমৌসুমি ফল দেখতে পেলেন, তখন আল্লাহ আমাকে এই বয়সে সন্তান দান করতে পারেন। তিনি ওই মেহরাবে দোয়া করলেন আর তা কবুল হলো। তো আমাদের জন্য একটি শিক্ষা এখানে আছে, যাদের সন্তান হয় না, অনেকে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তাও বলে থাকে, বিয়ের বয়স, বিয়ে হয়েছে, বছর হয়ে যাচ্ছে, এক বছর দু বছর, আমাদের সমাজের মানুষও কিন্তু এগুলো নিয়ে কথা তুলে থাকে। কিন্তু আল্লাহর নবীদের সন্তান হয়নি, অনেক বছর পার হয়ে গেছে, শেষ বয়সে এসে আল্লাহ পাক সন্তান দান করেছেন, আমরা ইব্রাহিম নবীর কথা তো ভুলে যাইনি। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা শেষ বয়সে ইসমাইল আলাইহিস সালাতু সালামকে দান করেছেন। তো আল্লাহ তাআলা চাইলে কোনো কিছু অসম্ভব নয়। জি হ্যাঁ, আমাদের অনেক মুসলমান ভাই বোন আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যাবে, পাঁচ বছর পর, দশ বছর পর, এমনকি আমার একটি পরিচিত, আমার একটি রিলেটিভসের কমবেশ চোদ্দ বছর পর সন্তান হয়েছে। তো আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, বাস আমাদের উচিত আল্লাহ তাআলার প্রতি ভরসা। জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসালাম, ওনার কিন্তু আল্লাহ পাকের প্রতি ভরসা ছিল, আশা ছিল যে না, আমার আল্লাহ তাআলা আমাকে দান করতে পারেন, আমার বয়স হয়েছে তো কি হয়েছে, আল্লাহ পাক বেমৌসুমি ফল যদি মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পাঠাতে পারেন, তাহলে আমাকে কেন বয়স শেষ হওয়া সত্ত্বেও, আমার বয়স চলে যাওয়া সত্ত্বেও আমাকে সন্তান দান করতে পারেন না? কি সৌভাগ্য তার, সন্তানও দান করলেন এবং আল্লাহ পাক স্বয়ং ওই সন্তানের নামও রাখলেন। সূরা আলী ইমরানের ৩৭ থেকে ৩৯ নং আয়াতে আল্লাহ পাক কি ইরশাদ করছেন আমরা শুনি। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা আলী ইমরানের ৩৭ থেকে ৩৯ নং আয়াতে, অতপর তাকে তার প্রতিপালক উত্তম রূপে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে প্রতিপালন করলেন এবং তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে দিলেন। যখন জাকারিয়া তার নিকট তার নামাজ পড়ার স্থানে যেত, তখন তার নিকট নতুন রিজিক পেত। বলল, মারিয়াম, এটা তোমার নিকট কোত্থেকে আসলো? বলল, সেটা আল্লাহর নিকট থেকে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করেন। এখানে প্রার্থনা করল জাকারিয়া আপন প্রতিপালকের নিকট, আরজ করল, হে প্রতিপালক, আমাকে তোমার নিকট থেকে প্রদান করো পবিত্র সন্তান, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। তখন ফিরিস্তাগণ তাকে সাড়া দিল এবং সে আপন নামাজের স্থানে দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়ছিল। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহ ইয়ার, যে আল্লাহর পক্ষ থেকে একটি কালিমার সত্যায়ন করবে এবং সর্দার ও সব সময়ের জন্য নারীদের থেকে বিরত থাকবে এবং নবী আল্লাহর খাস বান্দাদের মতো থেকে। সুবহানাল্লাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন হযরত ইয়াহিয়া আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালামের। জি হ্যাঁ, আল্লাহ পাক ওনাকে সন্তানও দান করেছেন, এটাও বলেছেন সে নারী থেকে পবিত্র থাকবে, সে আল্লাহ তাআলার খাস বান্দা হবে, নবী হবে, এটারও সুসংবাদ দিয়েছেন। অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন সূরা মরিয়ামের আয়াত নম্বর ৭ মধ্যে ইরশাদ হচ্ছে কানজুর ইমান থেকে অনুবাদ, হে জাকারিয়া, নিশ্চয়ই আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি পুত্র সন্তানের যার নাম হবে ইয়াহিয়া, ইতিপূর্বে কারো জন্য এ নাম রাখা হয়নি। জি হ্যাঁ, আল্লাহ পাক ইয়াহিয়া নবীর নাম নিজে দিয়েছেন এবং এই নাম অন্য কারো জন্য আগে কখনো রাখা হয়নি। তাফসিরের মধ্যে এসেছে, যখন হযরত ইয়াহিয়া আলা নবীন আলাইহি সালাতু ওয়াসালামের বয়স ৩ বছর হলো, তখন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ কামিল আকল, বিবেক দান করেছেন, পারফেক্ট উইজডম যেটা বলা হয় সেটা ওনাকে দান করেছেন। তিনি যখন ছোটোবেলায় বন্ধুদের মধ্যে থাকতেন, তো ছোটোকাল থেকে উনি নামাজের পাবন ছিলেন, নামাজের উনি নামাজের ব্যাপারে সতর্ক ছিলেন। তো যখন ওনাকে ওনার বন্ধুরা, ওনার ফ্রেন্ড সার্কেলরা ডাকতো যে চলো আমরা খেলাধুলা করি, তখন উনি বলতেন, আমাকে কি খেলাধুলার করার জন্য সৃষ্টি করা হয়েছে? অর্থাৎ উনি এটা ইরশাদ করতেন যে আমাকে খেলাধুলার করার জন্য সৃষ্টি করা হয়নি। তো উনি এটা বলে উনি নামাজের জন্য তাশরিফ নিয়ে যেতেন। হযরত ইয়াহিয়া আলা নবীন আলাইহি সালাতু ওয়াসালামের একটি অভ্যাস ছিল যে উনি কম আহার করতেন। তা আমাদের উচিত আমরা যাতে কম আহার করি। আসুন আমরা শুনি যে হযরত ইয়াহিয়া আলা নবীন আলাইহি সালাতু ওয়াসালামের ওফাত, অর্থাৎ ইন্তিকাল কেমন হয়েছিল। একবার দামেস্কের একটি বাদশাহ ছিল, তো সে তার স্ত্রীকে তিন তালাক বলে ফেলেছিল। এখন তিন তালাক বলে ফেলার পর তার স্ত্রী তো তার থেকে, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন ওই স্বামীর খেয়াল আসলো যে আমি এর সাথে আবার সংসার করব। তো তিনি দামেস্কের যে বাদশাহ ছিল, সে হযরত ইয়াহিয়া আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে ফতোয়া চাইলেন যে আমি এখন ওনাকে আবার পেতে চাই বা ওনার সাথে সংসার করতে চাই। তখন ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম এটা ইরশাদ করলেন যে এখন তো সে তোমার জন্য হারাম হয়ে গেছে, যেহেতু তুমি তাকে তালাক দিয়ে দিয়েছো। এটা শুনে সেই বাদশার স্ত্রীর ক্ষোভ চলে আসলো। এখন সেই ক্ষোভ থেকে সেই স্ত্রী তার বাচ্চার সাথে পরিকল্পনা করে ইয়াহিয়া আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালামকে কতল করার জন্য সিদ্ধান্ত নিলেন। তো যখন ইয়াহিয়া আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম হেব্রুনের একটি মসজিদের মধ্যে নামাজে রত ছিলেন, যখন উনি সিজদার মধ্যে গেলেন, তখন তাদেরই একজন রেডি তৈরিকৃত একজন ঘাতক দ্বারা তার মস্তককে আলাদা করে ফেলা হলো, তাকে শাহাদাত করা হলো, শহীদ করা হলো। যখন তার মস্তক আলাদা করে ফেলা হলো, তখন সেই ঘাতক যে ওনার মস্তক মুবারককে আলাদা করেছিল, সেই ঘাতক কী করলো, একটি কাচের সীসার মধ্যে সেই মাথাটা সেই বাদশাহের স্ত্রীর সামনে পেশ করলো। যখন তারা এটা নিয়ে খুশি আনন্দ উদযাপন করলো, কেননা তাদের উদ্দেশ্য সফল হয়েছে, তারা চেয়েছিল যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আলাইহিসসালামের মৃত্যু, যখন সেটা তারা করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে আযাব এসে গেল এবং তাদেরকে মাটির মধ্যে ধসিয়ে দেয়া হলো, মাটির মধ্যে তারা ধসে গেল। প্রিয় ইসলামী ভাইরা, এই থেকে আমাদের জন্য কী শিক্ষা, যে ইসলামের যে বিধিবিধান, ইসলামের যে আহকাম, এগুলো আমাদেরকে মানতে হবে। আর এগুলো যদি না মেনে আমরা কোনো আলিমে দিন বলুন, আল্লাহ তাআলা নেক বান্দা বলুন, এদের বিরোধিতা করি, আল্লাহ তাআলা কিন্তু অতি শীঘ্রই আমাদের উপর আযাব প্রদান করবেন। তো আমাদের উচিত ইসলামের প্রথমত বিধান মোতাবেক চলা, এবং যদি কেউ কোনো ইসলামের আহকাম আমাদের সামনে পেশ করে দেয়, সেটার উপর অটল থাকা, নাকি আমরা এটি কেন বলেছে, এটা কেন আমার বিপরীতে বলেছে, সেটাকে আমরা কেন্দ্র করে ওনার উপর আঘাত করবো, এমন যেহেতু আমরা না করি, আমরা ইসলামের বিধান মোতাবেক চলার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যে সবক আজকে এই ইয়াহিয়া আলা নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম থেকে শুনেছি, সেই সবক আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজওয়াজাল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী, আসুন সবে জানি জানি।
নাও লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট, হুইচ ইজ হেলথ টিপ, স্বাস্থ্যের পরামর্শ। জি হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো ষড় ঋতুর দেশ বলা হয়, ছয়টি ঋতু আমাদের এখানে পাওয়া যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। জি হ্যাঁ, আজকে আমরা একটি ঋতু নিয়ে আলোচনা করবো এবং সেই ঋতুর রিলেটেড আজকে আমরা স্বাস্থ্যের পরামর্শ সম্পর্কে শুনব। আজকে আমাদের টপিক হচ্ছে সামার সিজন, গ্রীষ্মকাল। এই সিজনে সবচেয়ে বেশি ট্রিপ দেয়া হয়, অর্থাৎ গ্রীষ্মকালে অনেক বেশি আমাদের দেশের মধ্যে ট্রিপ, ভ্রমণ, এই জিনিসগুলো হয়ে থাকে। এবং গ্রীষ্মকালে দীর্ঘ দিন, অর্থাৎ দিন বড় হয় এবং রাত ছোট হয়। ভ্যারাইটিস অফ ফ্রুটস, ফুডস এবং অনেক কিছু আমাদের এই গ্রীষ্মকালে পাওয়া যায়, সামার সিজনের মধ্যে আমরা দেখতে পাই, যেমন আম, জাম, আনারস, লিচু, তরমুজ, এই সকল কিছু হচ্ছে গ্রীষ্মকালীন ফ্রুটস। তরমুজ, তরমুজে 95% পানি থাকে, পানির স্বল্পতা দূর করে, ভিটামিন সি, বি, বি5, বি6, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের খাজানা হচ্ছে এই তরমুজ। এমন কম্পাউন্ডসও আছে তরমুজের মধ্যে যা ক্যান্সার ও হার্ট এর যে রোগ, এগুলো কম করে। এই সিজনের মধ্যে অনেক বড় একটি নিয়ামত হচ্ছে আখ, যেটাকে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকি, কিন্তু শুদ্ধ হচ্ছে যেটা আমাদের বইয়ের ভাষায় সেটা হচ্ছে আখ। আখের রস খুবই উপকার দেয় শরীরের মধ্যে, খুবই উপকারী একটি জিনিস। তো এই সিজনের মধ্যে এটা পাওয়া যায়। প্রথম ইন্ডাস্ট্রিয়াল ক্রপ হচ্ছে সুগার কেন, এই আখ প্রথম ইন্ডাস্ট্রিয়াল ক্রপ, 100টি দেশে এটি এখন উৎপাদন হচ্ছে। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ প্রস্রাবে যে ইনফেকশন, এটা দূর করে এই আখের রস। মুখের দুর্গন্ধ দূর করে এই আখ, 1 কাপ জুসের মধ্যে, 1 কাপ আখের জুসের মধ্যে, রসের মধ্যে 12 চামচ চিনি থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে দিনে আমাদের 6 থেকে 9 চামচ সুগার প্রয়োজন। তো আমাদের উচিত যারা সুগারের রোগী, অর্থাৎ ডায়াবেটিসের রোগী, তারা যাতে এই জিনিসটা অল্প খায়, স্বল্প পরিমাণে খায়, আর যদি এটা থেকে হেফাজত থাকে তাহলে উত্তম। আর যাদের নর্মাল শরীর, যাদের আলহামদুলিল্লাহ এই রোগটা নেই, তারা এই আখের রস খেতে পারেন। এই ঋতুতে পানি অনেক পরিমাণে পান করতে হবে, যেহেতু গরমের কাল, সূর্যের তাপ, আমাদের ঘাম অনেক বেশি বের হয়, তো পানি কিন্তু অনেক বেশি পান করতে হবে। 6 মাসের কম বাচ্চাকে পানি না দেওয়া, জি হ্যাঁ, কেননা যারা 6 মাসের কম বাচ্চা, এদের কিডনি কিন্তু ওভাবে পরিপক্ক হয় না, এদের কিডনি ওভাবে যেভাবে বিকশিত হওয়ার দরকার ওভাবে হয় না, তো তারা কিন্তু পানিকে ফিল্টার করতে পারবে না। তো মনে রাখবেন, 6 মাসের কম বাচ্চাদেরকে পানি দিবেন না, বা দিলেও কম পরিমাণে দিবেন। 1913 সালে ক্যালিফোর্নিয়ার মধ্যে, গ্রীষ্ম যেহেতু চলে, আমরা জানি গ্রীষ্মকালের মধ্যে আমাদের তাপমাত্রা, আমাদের যে সূর্যের তাপ, এটা অনেক পরিমাণে বেড়ে যায়। তো একটা রেকর্ড অনুযায়ী দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কখন তাপ দেওয়া হয়েছিল বা তাপমাত্রা বেড়ে গিয়েছিল, সেটি হচ্ছে 1913 সালের ক্যালিফোর্নিয়ার মধ্যে, ইউএসএ, এটার মধ্যে হয়েছিল, যা রেকর্ড করা হয়েছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। জি হ্যাঁ, ওই সালের মধ্যে সবচেয়ে বেশি গরমের তাপ অর্থাৎ তাপমাত্রা বেড়ে গিয়েছিল। এবং বাংলাদেশের মধ্যে কখন সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছিল সেটিও জেনে নেই। 1972 সালের 30 মে, জি হ্যাঁ, এই সালটার মধ্যে রাজশাহীতে সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়ে গিয়েছিল, সেটি হচ্ছে 45.1°C, 45.1°C। গরমে আমাদের ঘাম আসে, আর ঘাম কিন্তু অনেক বড় একটি নিয়ামত। মনে রাখবেন, আপনার যদি ঘাম না হয় আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যাবে। তো ঘাম আসে, এটাও কিন্তু একটা নিয়ামত আল্লাহ তাআলার। তো ঘাম আসা উচিত, কেননা ঘাম যখন আসবে এটা আপনার শরীরের যে টেম্পারেচার, শরীরের যে তাপমাত্রা, এটাকে স্বাভাবিক রাখবে। তো ঘাম আসা জরুরি। আর অনেক সময় আমরা শরীরে অনেক পরিমাণে, অধিক পরিমাণে রোদ লাগার কারণে আমাদের কিন্তু হিট স্ট্রোক হয়ে যায়, আমাদের কিন্তু অনেকের ঘাম আসা বন্ধ হয়ে যায় অধিক পরিমাণে রোদের মধ্যে থাকার কারণে। তো আমাদের গরমকালে রোদের পাশাপাশি ছায়ার মধ্যেও থাকার দরকার বেশি, এবং সেটার ব্যবস্থাও নেওয়া উচিত। মানুষের শরীর যদি বেশি গরমের মধ্যে থাকে, ছায়ার মধ্যে না থাকে, তাহলে তার ঘাম আসা বন্ধ হয়ে যাবে, যেটা হিট স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায়। অবশ্য অনেক দেশে যেহেতু জুলাইয়ের দিকে গরমের একটু ভাবটা বেশি থাকে, তো এই গরমের কারণে অনেক দেশে জুলাই মাসে আইসক্রিম মান্থ হিসেবে পালন করা হয়। অর্থাৎ যেহেতু বিভিন্ন দেশে গরম, জুলাইতে গরম হয়, তো বিভিন্ন দেশ এমন আছে যে তারা আইসক্রিম মান্থ হিসেবে ওই জুলাই মাসটাকে কী করে পালন করে, অর্থাৎ ওই মাসে তারা বেশি পরিমাণে আইসক্রিম খায়। তো যাদের আবার আইসক্রিম খেলে সমস্যা হয় তাদের কিন্তু এটা থেকে বাঁচা উচিত। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় তুফান, থান্ডার স্ট্রম, ঝড়, সাইক্লোন, এগুলো কিন্তু গ্রীষ্মকালেই আসে। তো আমাদের উচিত এগুলো আসার পূর্বে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা, যাতে আল্লাহ পাক আমাদের এই সকল বিষয়গুলো থেকে হিফাজত করে। গরমকালে আরেকটি বিষয় যেটি মনে রাখবে সেটা হচ্ছে বাইরের খাবার থেকে বিরত থাকা। জি হ্যাঁ, গরমকালে যদি আমরা বাইরের খাবার গ্রহণ করি, এ থেকে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা থাকে। তো আজকে ছিল এতটুকুই গরমকাল নিয়ে, গ্রীষ্মকাল নিয়ে, সামার সিজন নিয়ে। সামার সিজনে আমাদের কোন বিষয়গুলো থেকে হিফাজত থাকতে হবে, কোন বিষয়গুলো গ্রহণ করা থেকে হিফাজত থাকতে হবে, এবং কোন ফলগুলো খাওয়া আমাদের জন্য জরুরি আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের থার্ড সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি, জানি
যে কিতাবটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এটির নাম হচ্ছে ইসলামী বন্ধুর নামাজ। এই কিতাবে এমন অসংখ্য বিধানাবলী রয়েছে যা শিখা ইসলামী বন্ধুর জন্য ফরজ। আমাদের দাওয়াত ইসলামী শুধু ইসলামী ভাইদের জন্য না, ইসলামী বন্ধুদের জন্য আলাদাভাবে নামাজ সংক্রান্ত কিতাব লিখেছে। ইসলামী বন্ধুদের জন্য আলাদা অনেক রিসালা আছে, আপনার পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর, এছাড়া আহত সাপ, অনেক কিছু আছে যেগুলো ইসলামী বন্ধুদের জন্য। তো এই কিতাবটিও যেহেতু নামাজ তো প্রত্যেক নরনারী, বালেগ নরনারীর উপর ফরজ, তো ইসলামী বন্ধুদের নামাজ কেমন হওয়া চাই? আজকে আমাদের বিভিন্ন ইসলামী বোন নামাজ তো পড়ে, তাদের নামাজের কোনো সঠিকতা থাকে না, তাদের নামাজের মধ্যে বিভিন্ন ভুল থাকে। তো তাদের উচিত এই কিতাবটা সংগ্রহ করা, ইসলামী বোনদের নামাজ। এর মধ্যে কী কী আছে বলে দিচ্ছি। ওজুর পদ্ধতি আছে, গোসলের পদ্ধতি আছে, তায়াম্মুমের পদ্ধতি আছে, আজানের উত্তরের পদ্ধতি আছে, নামাজের পদ্ধতি আছে, কাজা নামাজের পদ্ধতি আছে, এরপর নফলের বর্ণনা আছে, নারী জাতীয় রোগের ঘরোয়া চিকিৎসা, নারীদের স্পেশালি যে রোগগুলো থাকে এগুলোর ঘরোয়া চিকিৎসার ব্যাপারে এখানে আছে, নাজাসাত নাপাকি এগুলোর বর্ণনা আছে, এবং ইসলামী বন্ধের 23টি মাদানী বাহার। তো আজকে ইনশাআল্লাহ আজ্জাজ এই কিতাব থেকে আপনাদের সামনে কিছু উপস্থাপন করব, এবং এর লেখককে সেটাও জানিয়ে দেয় শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতি ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জেই দামাত বরকাতহুমুল আলিয়া। এটি মাকতাবতুল মদিনা প্রকাশ করেছে, এবং এটির সর্বশেষ পৃষ্ঠা সংখ্যাও আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 297 পৃষ্ঠা। জি হ্যাঁ, এটি 297 পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব, এবং এই কিতাবের 62 পৃষ্ঠায় কী লেখা আছে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। বলা হচ্ছে, মেয়ে 9 বছর এবং ছেলে 12 বছরের কম বয়সে কখনো বালেগ ও বালেগা হবে না। অর্থাৎ মেয়েরা 9 বয়সের আগে, ছেলেরা 12 বছরের আগে বালেগ বা বালেগা, প্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্কা হবে না। এটা কিন্তু হিজরি সন গণনা মতে, আরবি যেটা আছে, আমরা বেশিরভাগ আমাদের সমাজের মধ্যে এখন ইংরেজিটা আমরা করি, কাউন্টিং করি, কিন্তু এখানে বলা হচ্ছে হিজরি সন, আরবি যে সালটা আছে সেটা গণনা অনুযায়ী। ছেলে ও মেয়ে পূর্ণ 15 বছর বয়সে শরীয়তের দৃষ্টিতে অবশ্যই বালেগ ও বালেগা হিসেবে সাব্যস্ত হবে, যদিও বালেগ হওয়ার কোনো নিদর্শন প্রকাশ না পায়। অর্থাৎ বালেগ হওয়ার কিছু নিদর্শন আছে মেয়ে ছেলের ক্ষেত্রে, যদি কারো ক্ষেত্রে কোনো নিদর্শন প্রকাশ না পায় 15 বছর পর থেকে, মেয়ে হোক ছেলে, তাকে কিন্তু বালেগ হিসেবে ধরা হবে। এই বয়সের মধ্যে যদি নিদর্শন পাওয়া যায়, নিদর্শন কী সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ছেলে হোক বা মেয়ে হোক, ঘুমে বা জাগ্রত অবস্থায় যদি বীর্যপাত হয় কিংবা মেয়ের হায়েজ দেখা যায়, তাহলে নিঃসন্দেহে বালেগ ও বালেগা। কিন্তু কোনো লক্ষণ নেই কিন্তু সে নিজে বালেগ ও বালেগা হওয়ার দাবি করে আর বাহ্যিক অবস্থা তার বালেগ হওয়ার দাবির বিপরীতে সাক্ষ্য দেয় না, তাহলেও বালেগ ও বালেগা ধার্তব্য হবে এবং প্রাপ্ত বয়স্কের সকল হুকুম এবং বিধান প্রযোজ্য হবে। আর ছেলের দাড়ি গোফ বের হওয়া বা মেয়ের যে সামনের অংশ থাকে এটি উঁচু হওয়া কোনো কিছু গ্রহণযোগ্য নয়। তো আমাদের উচিত যে যারা ইসলামী বোন বালেগ হয়ে যায়, আমরা কিন্তু নিজেদের সন্তানের নামাজের ব্যাপারে খুবই খুবই উদাসীন, নিজের ছেলে হোক মেয়ে হোক, আমরা তাদেরকে সঠিক বয়সে যখন বালেগ হয়ে যায় এরপর থেকে কিন্তু নামাজের ব্যাপারে আর কঠোরভাবে তাগিদ দেই না, কিন্তু আমাদের উচিত আমাদের কঠোরভাবে তাগিদ দেওয়া, আমাদের এর আগে থেকে প্র্যাকটিস করানো এবং বালেগ হয়ে যাওয়ার পর থেকে তো এটা মাস্ট বি তাকে নামাজ অবশ্যই পড়তে হবে। তো ইসলামের নামাজের মধ্যে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন ছেলে বা মেয়ে কখন থেকে বালেগ বা বালেগা হওয়া শুরু করে। এই কিতাবে 265 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে একটি ঘটনা, আমি আপনাদের সামনে পেশ করছি। পাঞ্জাবের শহর গুলজারে তাইবা, এর মধ্যে বসবাসকারী এক ইসলামী বোনের লিখিত বর্ণনার সারাংশ হলো, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে আমার আমলের অবস্থা বড়ই নাজুক ছিল। আধুনিক বান্ধবীদের সংস্পর্শের কারণে আমি ফ্যাশন পূজারী এবং নারী পুরুষের অবাধ মেলামেশার বিনোদন কেন্দ্রগুলোর প্রতি খুবই আসক্ত ছিলাম। আল্লাহর পানা, আমি নামাজ পড়তাম না আর রোজাও রাখতাম না এবং বোরকা থেকে তো অনেক মাইল দূরে থাকতাম। বাস সারাক্ষণ টিভি এবং VCR চলতো আর আমি দেখতাম, ফিল্ম দেখাই এত আসক্ত ছিলাম যে আমার সামনে দিয়ে কাউকে যেতে দিতাম না। ওই সময় আমি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলাম। একদিন কেউ আমাকে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত সুন্নাতে ভরা বয়ান, ওযু ও বিজ্ঞান নামক ক্যাসেট উপহার দেয়। বয়ান জ্ঞানমূলক এবং খুবই চিত্তাকর্ষক ছিল। এই বয়ানে প্রভাবিত হয়ে এলাকায় অনুষ্ঠিত দাওয়াত ইসলামের ইসলামী বোনদের সুন্নাতে ভরা ইস্তামায় যাওয়া শুরু করলাম। মাদানী পরিবেশের নূর আমার অন্ধকার জীবনকে আলোকিত করতে লাগল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমি নিজের খারাপ অভ্যাস থেকে তওবা করাতে সফল হই। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার বরকতে কিছুদিনের মধ্যে মাদানী বোরকা পরিধান করতে লাগলাম। আমার ঘরের সদস্য, আত্মীয় স্বজন এবং আমার বান্ধবীরা এই আশ্চর্যজনক পরিবর্তনে অনেক হতবাক ছিল। তাদের এসব কিছু স্বপ্ন মনে হচ্ছিল। ঠিক সেইভাবে আমরা যখন একটি ইসলামে পরিবর্তন হই কিন্তু তা 100% বাস্তব ছিল। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এখন আমি আমার ঘরে ফয়জানে সুন্নতে দরজ দেই, অন্যান্য ইসলামী বন্ধুদের সাথে মিলেমিশে মাদানী কাজ করার সৌভাগ্য অর্জন করে থাকি। প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে নেক আমলের রিসালার খালি ঘর পূরণ করে প্রত্যেক ইংরেজি মাস, তখন তো মাদানী মাস ছিল অর্থাৎ আরবি মাস ছিল, মাদানী মাসে জমা করানো আমার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন আমার উপর আল্লাহ তাআলার এমন দয়া হলো যে আমি যতই শুকরিয়া আদায় করি না কেন তা কমই হবে। ঘটনা হলো, একবার এক রাতে আমি ঘুমালাম, তখন আমার ভাগ্য সুপ্রসন্ন হলো। আমি স্বপ্নে দেখলাম দাওয়াত ইসলামী সুন্নাতে ভরা ইজতিমা হচ্ছে। আমি সেই জায়গায় বসেছিলাম, সে জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। আমি তৎক্ষণাৎ জানালা দিয়ে বাইরের দিকে দেখলাম, তখন আকাশে মেঘ দেখা যাচ্ছিল। আমি আকস্মিকভাবে এই সালাম পড়া শুরু করলাম, এই সাবা মুস্তফা সে কেহ দে না গম কে মারে সালাম কেহতে হে। হঠাৎ আমার সামনে এক চমৎকার ও সুন্দর এবং নুরানি চেহারা সম্পন্ন বুজুর্গ, সাদা পোশাক পরিহিত, সবুজ ইমামার তাজ মাথা মোবারকে সাজিয়ে মুচকি হেসে তশরিফ আনলেন। আমি তখনও দিদারের মধ্যে বিভোর ছিলাম, কারো আওয়াজ শুনতে পেলাম আর বলছিল তিনি হচ্ছেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতঃপর আমার চোখ খুলে গেল। আমি নিজের সৌভাগ্যের এই মিরাজের কারণে, ভাবাবেগের কারণে খুবই কান্না করতে লাগলাম। আমার ইচ্ছা হচ্ছিল চোখ বন্ধ করে বার বার ওই দৃশ্য দেখতে থাকব। এখনও প্রত্যেক রাতে এই আশা নিয়ে দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমাই, আহ যেন আমার ভাগ্য পুনরায় জেগে ওঠে। তো প্রিয় ইসলামী ভাই, শুনলেন আপনারা যে যে যারা ইসলামী বোন আছে, দর্শকদের মধ্যেও তো অনেক ইসলামী বোন থাকতে পারেন, তো যারা ইসলামী বোন আছেন তাদেরকে আমি বলবো যে ইসলামী বোনেরাও চাইলেও দিনের পথে চলতে চলতে তাদের উপর অনেক বড় দয়া চলে আসতে পারে। ঠিক সেম যে ঘটনা আমরা শুনলাম, ইসলামী বোনটা কিন্তু ফ্যাশন পূজারী ছিল, মাদানী বোরকা পড়তো না। মাদানী বোরকা তো দূরের কথা, নর্মাল বোরকা বা পর্দার বিষয়ে তার কোনো খেয়ালই ছিল না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, কিন্তু যখন থেকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে গেল, নামাজের পাবন্দ হয়ে গেল, তখন থেকে তার উপর দয়া হওয়া শুরু করলো। তো আমরা আমাদের ঘরের মধ্যে যারা ইসলামী বোন আছেন বা দর্শকের মধ্যে যারা ইসলামী বোন আছেন, আমি তো আপনাদেরকে আরজ করব এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করুন, কেননা নামাজ এমন একটি বিষয় যেটি আপনাকে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার ক্ষেত্রে সহায়ক হবে। নামাজ এমন একটি বিষয় যেটি আমার নবী পাক আলাইহিস সালাতু ওয়াসালামের দয়া আপনার উপর পাওয়ার একটি মাধ্যম হবে। তো আমি আপনাদেরকে আরজ করব ইসলামী বোনেরা এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করবেন। এটি হার্ড কপি আকারে আমাদের মাকতাবতুল মদিনার স্টলে পাবেন এবং সফট কপি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে পাবেন, এবং ইবুক লাইব্রেরি মধ্যে গিয়ে আপনারা সার্চ করলে, ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়ে বাংলা করলে আপনারা এই কিতাবটি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, এবং যারা ইসলামী বোন আমাকে শুনছেন এটি সংগ্রহ করে অবশ্যই অধ্যয়ন করবে এবং নিজের নামাজকে সঠিক করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্টের দিকে আগাই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
লেটস স্টার্ট আওয়ার লাস্ট অ্যান্ড ফোর্থ সেগমেন্ট হুইচ ইজ সফট স্কিল, আচরণ বিষয়ক দক্ষতা। আজকে আমাদের টপিক হচ্ছে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা। আমরা ছোটোকালে একটি রচনা খুব বেশি শিখেছি, লিখেছি সিক্স সেভেনের দিকে বা এর আগেও আমরা অনেকেই এটা শিখেছি, সময়ানুবর্তিতা, সময়ের মানে কী বলে সেটাকে, সময়ের প্রতি গুরুত্ব দেয়া, সময় মতো কাজ করা, সময় মতো সব কিছু হ্যান্ডেল করা। একটা মানুষের এখন ব্র্যান্ড, আমরা জানি যে একটা মানুষের এখন একটা পরিচয় বহন করে, হয় সে লেটে আসবে আর হয়তো বা আসবেই না, আর যদি আসে তাহলে সে টাইম মতো আসবে। মানুষের এখন একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ একটা মানুষের তিন রকমের ক্যাটাগরি আমরা দেখতে পাই। অমুক মানুষটা হয় আসবে কিন্তু লেটে আসবে, অমুক মানুষটা আসবেই না, কথা দিয়েছে কিন্তু সে আসবেই না, অমুক মানুষটা আসবে কিন্তু সে টাইম মতো আসবে না। তো এটা হচ্ছে এখন ব্যাপার স্যাপার। তো পাংচুয়ালিটি ইজ এ সাইন অফ প্রফেশনালিজম, অর্থাৎ পাংচুয়ালিটি যে হবে, যার মধ্যে পাংচুয়ালিটি দেখা যাবে, পাংচুয়াল যে হবে সে প্রফেশনালিজম হবে, অর্থাৎ প্রফেশনাল যে কাজগুলো আছে তার মধ্যে সে কাজগুলো ফুটে উঠবে। পাংচুয়ালিটি মানে শুধু সময় মতো কাজ করা না, বরং যে কাজ দেয়া হয়েছে তার নিষ্ঠার সাথে করা। আপনাকে একটা কাজ দেয়া হলো, এই কাজটার মধ্যে আপনার মন আছে কি না, আপনি মন লাগিয়ে কাজ করছেন কি না, সময় মতো আসলেন আর গেলেন শুধু তাকে পাংচুয়ালিটি বলে না, আপনি যে কাজের মধ্যে আছেন এই কাজটাকে আপনি কতটুকু নিষ্ঠার সাথে করছেন, এটাকেও কিন্তু পাংচুয়ালিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সময়ের সুব্যবস্থাপনা শুধু কর্মদক্ষতাই বাড়িয়ে দেয় না, এর আছে অনেক স্বাস্থ্যগত সুফলও। এটি দুশ্চিন্তা ও চাপ কমায়, অর্থাৎ যেটা পাংচুয়ালিটি আমরা আলোচনা শুনছি এটা কিন্তু স্বাস্থ্যগত সুফলও বয়ে আনে, আমাদের টেনশন, স্ট্রেস, দুশ্চিন্তা এগুলো কিন্তু কমিয়ে আনবে। আপনি পাংচুয়াল হলে, আমি যদি পাংচুয়াল হই মানুষ কিন্তু আমার উপর ভরসা করবে। যেমন কেউ যদি সময়ের গুরুত্ব দেয়া জানে, গুরুত্ব দিতে জানে, তাহলে তার উপর মানুষ ভরসা করে না, এর উপর ভরসা করা যায় এই সময় মতো আসবে, এই সময় মতো অমুক কাজটা করবে, একে এই সময় মতো বললে অমুক কাজটা সে করে দিবে, তখন মানুষের একটা ভরসা জন্মে যায়। ইসলামও কিন্তু আমাদেরকে পাংচুয়ালিটির অনেক শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, কী পরিমাণ পাংচুয়ালিটি আমরা দেখি। আমাদের ট্রেন মিস হতে পারে, আমাদের ফ্লাইট মিস হতে পারে, কিন্তু আমাদের মহল্লার যে মসজিদগুলো আছে কখনোই এগুলোর জামাতের টাইমিং মিস হয় না। কেমন পাংচুয়ালিটি! আপনারা দেখবেন যে ইসলাম সেহেরির ক্ষেত্রে কেমন পাংচুয়ালিটি দেয়, ইফতারের ক্ষেত্রে কেমন পাংচুয়ালিটি দেয়। কেউ যদি সেহেরির এক মিনিট, সেহেরির সময় শেষ হওয়ার এক মিনিট পরেই সেহেরি করে তার কিন্তু রোজা হবে না। এই ক্ষেত্রেও পাংচুয়ালিটি, আমাকে পাংচুয়ালিটির দিকে গুরুত্ব দিচ্ছে, আমাকে পাংচুয়াল হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। ইফতারের ক্ষেত্রে আপনি যদি এক মিনিট আগে ইফতার করেন, সময়ের পূর্বে ইফতার করে ফেলেন, আপনার রোজা হবে না। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের পাংচুয়ালিটির শিক্ষা দিচ্ছে। যেমন মানুষের জীবনে পাংচুয়ালিটি যদি অভ্যাসে পরিণত হয় তাহলে সে প্রত্যেক ধাপে সফল হবে। এটাকে আমরা অভ্যাসে যদি পরিণত করে নিই, যেমন আপনার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ বলেন, লেনদেন বলেন, অফিসে আসা যাওয়া বলেন, ওয়াদা রক্ষার ব্যাপারে বলেন, সকালে উঠা, রাতে শুতে যাওয়া, এগুলো যদি, এই পাংচুয়ালিটি, যেমন এগুলো সময় মতো কাজ না, বিভিন্ন সময়ের কাজ, এগুলো যদি আমি অভ্যাসে পরিণত করে নিই তাহলে এগুলো কিন্তু আমার একটা সুফল বয়ে আনবে। যেমন আপনি যখন টাইম মতো উঠে যাবেন সকালে, টাইম মতো ঘুমোতে যাবেন, আপনি যখন পাংচুয়াল হবেন তখন কিন্তু আপনার যে একটা শারীরিক চাপ এটা আর কিন্তু আসবে না। আপনি কাউকে কথা দিয়েছেন, যখন তাকে ওই কথা মতো টাইম মতো যাবেন, পাংচুয়াল হবেন, তখন সে আপনার উপর একটা বিলিভ আনবে, ট্রাস্ট করবে। এরপর যখন আপনি লেনদেনের বিষয়টা, এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সময় দেই, সময় মতো এটাকে আর রিটার্ন করি না, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের উপর অনেকে বিশ্বাস করতে পারে না। পাংচুয়াল পার্সন কনফিডেন্ট হয়, পাংচুয়াল না হলে, যেমন পাংচুয়াল পার্সন যারা হয় এদের মধ্যে কিন্তু কনফিডেন্ট থাকে যে আমি সময়ের আগে কোনো একটা, যেমন আজকে আমার একটা স্পিচ আছে, আমি সময়ের আগে ওখানে চলে গেলাম, হ্যাঁ আমার অমুক 10টা থেকে আমার একটি স্পিচ, আমি 9টা 9:30 বাজে চলে গেলাম, তাহলে আমি সেখানে গিয়ে রিল্যাক্সে একটু আরাম করতে পারবো, আমি পরিবেশটা দেখতে পারবো, আমাকে কোন জায়গায় স্পিচ দিতে হবে। তো পাংচুয়াল পার্সনটা কিন্তু কনফিডেন্টটা থাকে, তাই স্পিচ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদি পাংচুয়াল না হয়, আমরা যদি সময় মতো কোনো কাজ না করি, যেমন আমি আজকে সময় মতো কোনো একটা কাজ করিনি, এখন আমি তাড়াহুড়ার মধ্যে চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, আমি বাইকের মধ্যে যাচ্ছি, দেখা যাচ্ছে পাংচুয়াল হইনি, এদিকে তাড়াহুড়া করতে হচ্ছে, বাইকের মধ্যে তাড়াহুড়া করার কারণে আমার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। তো এই ক্ষেত্রে আমার অনেক সময় পাংচুয়ালিটি না হওয়ার কারণে, পাংচুয়াল না হওয়ার কারণে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে। সময়ের গুরুত্ব এক মহান ব্যক্তিত্বের নাম। আমরা যখন সময়ের গুরুত্ব দেব, সময়ের প্রতি খেয়াল রাখবো, আমার ব্যক্তিত্ব ফুটে উঠবে। আল্লাহ তালা আমাদের সবাইকে পাংচুয়াল হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তালা আজকে যা শুনেছি পুরো এপিসোডের মধ্যে এ সকল কিছু নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমাদের অনুষ্ঠানের সময় শেষ, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে সাক্ষাৎ হবে নতুন কোনো বিষয় নিয়ে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।